বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 9 ডিসেম্বর, 24 অগ্রহায়ণ এবং ফার্সি 19 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরানের বিরুদ্ধে আমেরিকার ওষুধ নিষেধাজ্ঞার কথা অস্বীকার এবং তেহরানের প্রতিক্রিয়া নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে ভাস্কর্য ইস্যুতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডে জড়িতদের কয়েকজনকে আটক করেছে ইরান, জানিয়েছেন আমির আবদুল্লাহিয়ান। পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন জো বাইডেনের মনোনীত নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েমের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং ভারতের পশ্চিমবঙ্গে এনআরসি এনআরপি করতে দেব না, মমতার ঘোষণা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী হুসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে। গতকাল ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। আমির আবদুল্লাহিয়ান বলেন, এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, এমনকি আমাদের নিরাপত্তা সংস্থা কয়েকজনকে আটক করেছে। অপরাধীরা বিচারের হাত থেকে পালাতে পারবেন না এবং তাদেরকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আরও বলেন, বিজ্ঞানী হত্যাকাণ্ডের ঘটনা এবং নানা তথ্য প্রমাণ থেকে পরিষ্কার হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল এ ঘটনায় জড়িত, কিন্তু আমেরিকা এবং অন্যদের সহযোগিতা ছাড়া কোনো মতেই তারা এই হত্যাকাণ্ড ঘটাতে সফল হতে পারেনি। তিনি বলেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু মাঠ পর্যায়ে হত্যাকাণ্ড বাস্তবায়নের ঘটনায় তারা অন্য লোকজন গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ করোনা ভাইরাসের টিকা সংগ্রহের যে চেষ্টা করছে তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার। তিনি আরও বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই বেআইনি ও মানবতা বিরোধী আচরণ বিশ্ববাসীর মনে থাকবে। তিনি মঙ্গলবার তেহরানে করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে মন্তব্য করেন। রনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় এই টাস্কফোর্স দুটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রথম পরিকল্পনা হচ্ছে সারা দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং স্মার্ট সামাজিক দূরত্ব পালনে বাধ্য করা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এই পরিকল্পনাকে তিনি সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেন। হাসান রুহানি বলেন, দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই মহামারীর টিকা তৈরি ও সংগ্রহ করা। দেশের অভ্যন্তরে ইরানি বিজ্ঞানীরা যেমন করোনা ভাইরাসের টিকা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তেমনি সরকার বিদেশ থেকেও এই টিকা আমদানির প্রয়াস চালাচ্ছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক জুলিভান দাবি করেছেন, তার দেশ ইরানের পরমাণু সমঝোতায় ফিরে এলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের অন্যান্য বিষয়ে আলোচনার পথ সুগম হবে। জো বাইডেনের নেতৃত্বাধীন আসন্ন সরকারে সুলিভানকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হবে বলে বাইডেন নিজে ঘোষণা করেছেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সুলিভানের এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এসে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরানের সঙ্গে আরও অনেক বিষয়ে মার্কিন সরকারের আলোচনার পথ খুলে যাবে। আমেরিকার ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তার লাগাম টেনে ধরবেন জো বাইডেন। এর আগে বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছিলেন, ইরান পরমাণু সমঝোতা দেওয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তিনি আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনবেন এবং তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা স্পুটনিক এ খবর জানিয়েছে। বোরেল মঙ্গলবার এক অনলাইন বৈঠকে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত হবে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আনতে উদ্বুদ্ধ করা। তিনি দাবি করেন, ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে হবে এবং এ কাজের জন্যও ইউরোপকেই উপায় খুঁজে বের করতে হবে। বোরেল এমন সময় এই বক্তব্য দিলেন যখন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ সোমবার এই সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে দায়ী করে এটি একতরফাভাবে বাস্তবায়ন করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেছেন, বাংলাদেশ এখন ভয়াবহ দুঃসময় পার করছে। শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন ভয়াবহ দুঃসময় পার করছে। শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। তারা বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছে। বর্তমান অবৈধ সরকার সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন, বর্তমানে বাংলাদেশের মানুষের মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে। এদেশে শুধুমাত্র বিরোধী দলের নেতাকর্মী নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশু সহ কারো কোনো নিরাপত্তা নেই। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই বিরোধী দলের নেতাকর্মীদের ছাড়াও দল নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, টকশোর আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং এদের অনেককে কারা অন্তরীণ করে রাখা হয়েছে। বাংলাদেশে চলছে অমানবিক স্বৈরাচার। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য যিনি আপোষহীন লড়াই চালিয়ে গেছেন সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সকল মানবাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। আজকের এই মানবাধিকার দিবসে বেগম জিয়ার প্রতি নির্দয় আচরণের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এবার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রকম এবং তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে মর্মে একটি মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি আইনজীবী এ বি সিদ্দিকী। একই মামলায় হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফৈজুল করিমকে মূল আসামি করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, রাজ্যে কোনো এনআরসি করতে দেব না, এনআরপি করতে দেব না, কে কে করে মিথ্যা কথা বলে লাভ নেই, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, রাজ্যে কোনো এনআরসি করতে দেব না, এনপিআরও করতে দেব না, কে কে করে মিথ্যে কথা বলে লাভ নেই, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখতে হবে। রাজ্যে কে থাকবে তা রাজ্য সরকার ঠিক করে, কেন্দ্রীয় সরকার নয়। তিনি আজ বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর হাই স্কুল ময়দানে দলীয় এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন,
রাজ্য সরকার মেন ক্ষমতা অধিকারী, কেন্দ্রীয় সরকার নয়। কেন্দ্রীয় সরকারের কাজ আলাদা, রাজ্য সরকারের কাজ আলাদা। রাজ্যে কে থাকবে এটা রাজ্য সরকার ঠিক করে, এবং তাই কোনো এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না, এবং কে কা বলে মিথ্যে কথা বলে লাভ নেই, আমরা সবাই নাগরিক, এটা।
অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, ওপার বাংলা থেকে যারা এসেছেন তাদেরকে আমরা সাদরে গ্রহণ করেছি।
ওপার বাংলা থেকে অনেক মানুষ এপার বাংলাতেও এসছেন, উদ্বাস্তু হয়ে এসছেন, ছিন্নমূল হয়ে এসছেন, আমরা আপনাদের সাদরে গ্রহণ করেছি। আমরা মনে রাখবেন, এটা শুধু আমাদের বাড়ি নয়, এটা আপনাদেরও বাড়ি। নতুন করে এর জন্য সার্টিফিকেটের দরকার নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি, জাতীয় জনসংখ্যা নিবন্ধন এনপিআর এর নামে বিজেপি বাংলা থেকে বাংলার লোকদের তাড়িয়ে দিতে চাচ্ছে, এটাই বিজেপির কাজ,
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। পাকিস্তানের সর্বদলীয় বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম ঘোষণা করেছে যে তাদের সমস্ত জাতীয় এবং প্রাদেশিক সংসদ সদস্য আগামী 31 ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দলের প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। 11 দলের সমন্বয়ে গঠিত পিডিএম এর 4 ঘন্টা ব্যাপী সম্মেলনের পর জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান মঙ্গলবার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান। বিরোধী জোটের পক্ষ থেকে আগেই সংসদ হতে পদত্যাগের কথা জানানো হয়েছিল। তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে যে সে সমস্ত আসনে উপনির্বাচন দেওয়া হবে। এরপর বিরোধী জোটের পক্ষ থেকে সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেওয়ার সময়সীমা ঘোষণা করা হলো। তবে বিরোধী জোট সংসদ সদস্যদের চূড়ান্তভাবে পদত্যাগের সময়সীমার ব্যাপারে একমত হতে পারেনি। পাক প্রধানমন্ত্রী বিরোধী জোটের নেতাদের সঙ্গে আলোচনা বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তা নাকচ করে দেন মাওলানা ফজলুর রহমান। জাতিসংঘে প্রস্তাব পাশ করে ইহুদিবাদী ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছে। গতকাল পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্র বিস্তারের বিপদ শীর্ষক ওই প্রস্তাব পাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, সাধারণ পরিষদের ওই প্রস্তাবের পক্ষে 153 দেশ, বিপক্ষে 6 দেশ ভোট দেয়। এছাড়া 25 দেশ ভোটদানে বিব্রত থাকে। যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ এবং মাইক্রোনেশিয়া। প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলকে বলা হয়েছে সে যেন আর কোনো পরমাণু অস্ত্র সংরক্ষণ না করে সেই সঙ্গে নতুন করে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা বা নতুন করে এই অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতেও তেল আবিবের প্রতি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA পরিদর্শনের আওতায় আনারও আহ্বান জানিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এসব অস্ত্র গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রে দুটি তেলকূপে বোমা হামলা হয়েছে। এতে ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে আজ জানিয়েছে যে আগুন নেভানোর জন্য দমকল বাহিনী কাজ করছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে আজকের বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মার্কিন সরকার আবারও দাবি করেছে ইরানের ওষুধ আমদানির উপর কোন নিষেধাজ্ঞা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেছেন, ইরান যাতে করোনার ভ্যাকসিন কিনতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজাউন হোসেন।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অমানবিক নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে এক বিবৃতিতে দাবি করেছে, ওষুধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, যদিও বাস্তবতা হচ্ছে এই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই বিবৃতি থেকে বোঝা যায়, ওয়াশিংটন আসলে এ ধরনের মিথ্যা দাবি করে ইরানের ব্যাপারে তাদের অমানবিক কর্মকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হিম্মতি বলেছেন, ইরান যাতে করোনার ভ্যাকসিন কিনতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ইরানের ব্যাংকের অর্থ লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। মার্কিন এই আচরণের তীব্র সমালোচনা করে তিনি আরো বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ইরান করোনার ভ্যাকসিন আমদানির চেষ্টা করলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার জন্য বিশ্বের অনেক দেশ এমনকি মার্কিন অনেক কংগ্রেস প্রতিনিধিও আহ্বান জানানো সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু যে কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রেখেছেন তাই নয়, একই সঙ্গে নিষেধাজ্ঞার মাত্রা আরো বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমেরিকার অন্তত 30 জন কংগ্রেস প্রতিনিধি ইরান বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প প্রশাসন ইরানের ওষুধ ও খাদ্য আমদানির উপর নিষেধাজ্ঞা নেই বলে দাবি করলেও বাস্তবতা হচ্ছে ব্যাংকের উপর নিষেধাজ্ঞা তো বলবৎ রয়েছেই, এমনকি ইরানের কোনো জাহাজ যাতে সমুদ্রপথে ওষুধ ও খাদ্য আমদানি করতে না পারে সেজন্য নানাভাবে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তারাও মার্কিন এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। এ সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদক এলানা দুহান বলেছেন, ইরানে করোনা রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত শ্বাসযন্ত্র আমদানির উপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মার্কিন এই আচরণ মানবতা বিরোধী অপরাধ। খ্যাতনামা মার্কিন সাংবাদিক এরিন কানিংহাম বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যদিও দাবি করেছেন ইরানের ওষুধ আমদানির উপর কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা ও শাস্তির ভয়ে কোনো কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য করতে রাজি হচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন সরকার ইরানের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও সন্ত্রাসবাদ চালাচ্ছে, যা কিনা মানবতা বিরোধী অপরাধ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না, কারণ বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে তাদের যোগ সাহায্য ছিল। ভাস্কর্য ইস্যুতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনও করছে। আজ বুধবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে বিএনপিও চায় না, রাজনৈতিক কারণেই এ ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, কারণ বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে তাদের যোগসাজশ ছিল, খুনিদের পুরস্কৃত করা হয়েছিল। ওবায়দুল কাদের আরো বলেন,
তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়, ভেতরে ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফকরুল সাহেবরা, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনো করছে, ক্ষমতার মোহে অন্ধ।
অপরদিকে ভাস্কর্য ইস্যুতে চলমান বিতর্কে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ বুধবার যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির 81তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এই আহ্বান জানান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ কুষ্টিয়া শহরের কেন্দ্রস্থলে ভাস্কর্য নির্মাণ স্থলে আয়োজিত এক সমাবেশে হাসানুল্লাহ ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতারা চিহ্নিত রাজনৈতিক মোল্লা, সবসময় তারা বাংলাদেশের বিপক্ষেই ভূমিকা রেখেছে। গভীর চক্রান্তের অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাত এবং জঙ্গি রাজাকারের ভাড়াটে হিসাবে এখন তারা ভাস্কর্যের বিপক্ষে হুঙ্কার ছেড়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজকেও বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তাগণ এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বঙ্গবন্ধুর আদর্শের চেতনাকে বিশ্বাস করেনি, ধারণ করেনি, তাদেরই এক ধরনের ষড়যন্ত্র।
পিছন থেকে যারা এই কাজগুলো করাচ্ছে এই কুশীলবদেরকে খুঁজে বের করা দরকার।
ওদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এবার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পুত্র ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এই মর্মে একটি মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি আইনজীবী এ বি সিদ্দিকী। একই মামলায় হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে মূল আসামি করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। শীর্ষ পরমাণু বিজ্ঞান হত্যাকাণ্ডে জড়িতদের কয়েকজনকে আটক করেছে ইরান, জানিয়েছেন আমির আবদুল্লাহিয়ান। পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে জোরালো ইঙ্গিত দিয়েছেন জো বাইডেনের মনোনীত নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েমের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবং ভারতের পশ্চিমবঙ্গে এনআরসি এনআরপি করতে দেব না, মমতার ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানি। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶